There he goes again.
That's huge. That's on the roof. That is miles up there.
বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরে 30 তারিখ থেকে। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে খেলার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি এবং কার্ডিফে এই খেলা সম্ভব হল না। এছাড়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ভারত প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, পাকিস্তানের সাথে বাংলাদেশের আজকের যে খেলা বৃষ্টির কারণে বিঘ্নিত হল, এতে বাংলাদেশের জন্য কি কিছুটা ক্ষতি হয়ে গেল?
হ্যাঁ, ঠিক তাই। ক্ষতি তো বলাই যায়, কারণ বাংলাদেশ টোটালি ইনফর্ম একটা টিম, যারা ট্রাই নেশন জয় করে এসেছে, অল আউট 100% উইন নিয়ে। শুধু একটা ম্যাচ বৃষ্টিতে আয়ারল্যান্ডের সাথে খেলা হয়নি। অন্যদিকে পাকিস্তানের অবস্থা ছিল ব্যাকফুটে। তারা ইংল্যান্ডের কাছে 4-0 হেরেছে ওয়ানডে সিরিজ, আফগানিস্তানের কাছে হেরেছে প্রস্তুতি ম্যাচ, তার আগেই অস্ট্রেলিয়ার কাছে 5-0 ওয়ানডে সিরিজ হেরেছে। মোদ্দা কথা, পাকিস্তান একটু ব্যাকফুটে ছিল আর বাংলাদেশ ছিল ফ্রন্ট ফুটে। বাংলাদেশের তরুণ ক্রিকেটার সবাই খুবই এক্সাইটেড ছিলেন যে তারা একটা পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে তারা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা আরো ভালোভাবে শুরু করতে চান, বাট বৃষ্টি সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। ঠিক এই মুমেন্টে অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন রিকি পন্টিং, তিনি কিন্তু একটা কমেন্টস করেছেন সাকিব আল হাসানকে ঘিরে, যে এবারে বিশ্বকাপে সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ারটার নাম সাকিব আল হাসান, কারণ তিনি বোলিং ব্যাটিং ফিল্ডিং এ নাম্বার ওয়ান অলরাউন্ডার এখন ওয়ার্ল্ডের ওয়ানডে ক্রিকেটের। স্বভাবতই সবার চোখটা সাকিব আল হাসানের উপরে। আইপিএল এ ভালো খেলেছেন, ট্রাই নেশনে ভালো খেলেছেন এবং বাংলাদেশ দলের নিউক্লিয়াস বলা যায়। যদিও ক্যাপ্টেন মাশরাফির বিচক্ষণতা বাংলাদেশ দলকে একটা সমীহ জাগানো দল হিসেবে এবারের বিশ্বকাপে সবাই ভেবে নিচ্ছে। অন্যদিকে পাকিস্তানের চিত্রটা কিন্তু ঠিক বিপরীত মুখী, কারণ পাকিস্তানের সবাই ইন্ডিভিজুয়ালি ভালো খেলছেন, টিম হিসেবে তারা কিন্তু মোটেই ভালো খেলছে না। যেমন ফখরুজ্জামান, ইমামুল হক, বাবর আজম রানের মধ্যে রয়েছেন। তারা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় 4 ম্যাচে 300 বেশি রান করেছিলেন, কিন্তু বোলাররা ঠিক মতো জায়গায় বল করতে পারেনি এবং 4 ম্যাচেই পাকিস্তান হেরেছে। স্বভাবতই এই ম্যাচের দিকে গত যে কটি ওয়ানডে ম্যাচ পাকিস্তান বাংলাদেশের হয়েছে সবগুলিতে বাংলাদেশ জিতেছিল এবং এই ম্যাচে বাংলাদেশ বোধ করি এই সোফিয়া গার্ডেনে বাংলাদেশের কিন্তু সেই অস্ট্রেলিয়াকে, দুর্দশ অস্ট্রেলিয়াকে হারানোর রেকর্ড পেয়েছিল। এই গার্ডেন বাংলাদেশের জন্য সোফিয়া গার্ডেনের মধ্যে খুবই লাকি। সেটা হয়তো বাংলাদেশে খেলা হলো না, কিন্তু মঙ্গলবার তারা খেলবে এবারে বিশ্বকাপের টপ ফেভারিট ভারতের বিরুদ্ধে, যারা ফার্স্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। বিরাট কোহলি দল সবাই পাত্তা দিচ্ছেন না যে এটা হতেই পারে, একটা বড় টিম একটা দিন খারাপ খেলতে পারে, কিন্তু বাংলাদেশ যে একটা তুখোর দল এটা কিন্তু অনেকেই মানতে চান না। সেটা মাঠেই প্রমাণ হবে যে বাংলাদেশ এবারে বিশ্বকাপে কতটা পাওয়ারফুল দল।
নিশ্চয়ই, আপনি সাকিব আল হাসানের কথা বলছিলেন, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খেলেন তিনি বোলিং ব্যাটিং ফিল্ডিং সব জায়গায়। এবং সাকিবের ফিটনেস নিয়ে একটু ভাবনা আছে বাংলাদেশ দলের, সেই সাথে মাশরাফির ফিটনেস নিয়েও ভাবনা আছে।
এটা ঠিক যে মাশরাফি, কিন্তু মাশরাফি আমার জানার মতে ওয়ার্ল্ড স্পোর্টস এর অনলি প্লেয়ার যে 7-8 অপারেশন নিয়েও কিন্তু প্রফেশনাল ক্রিকেট খেলছেন, বিশ্বকাপ খেলছেন, তার মানে ফিটনেসটা কোন লেভেল হলে এটা সম্ভব। এবং অনেক ক্রিকেটারের সাথে আমরা কথা বলেছি, তারা সবাই অবাক হয়েছেন মাশরাফির ফিটনেসটা দেখে। শুধু ফিটনেস না, যখনই মাশরাফি খেলেন তার ব্রিলিয়েন্সি ইন ক্যাপ্টেন্সি সেটা কিন্তু সবারই নজর কাড়ে, কারণ বাংলাদেশ দল যখনই মাশরাফি থাকেন তখন তার পারফরমেন্সটা ঠিক ডিফারেন্ট টাইপের। যখন মাশরাফি বাইরে থাকেন তখন দলটা এক ধরনের ক্রিকেট খেলে, আর যখন মাশরাফি খেলে গোটা টিমকে একটা ইউনিট হয়ে খেলে, এক অসাধারণ লিডার বাংলাদেশ দলে, যেটা বাংলাদেশ দলে খুবই প্লাস পয়েন্ট। আর সাকিবের যেটা বলছি, সাকিব কিন্তু এই ব্যথা নিয়ে আইপিএল, আইপিএল এর বাইরে, বিপিএল সব ম্যাচই খেলেছেন এবং ব্যথা নিয়েই কিন্তু তিনি ট্রাই ন্যাশনও খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। অতএব সাকিবকে নিয়ে এক্সট্রা অর্ডিনারি একটা ক্রিকেটার, এই মুহূর্তে বলা যায় দুনিয়ার সেরা ক্রিকেটারদের একজন, যাকে নিয়ে আলাদা করে কিছু ভাবতে হবে প্রতিপক্ষকে।
ভারত যেমন প্রস্তুতি ম্যাচে পরাজিত হলো নিউজিল্যান্ডের কাছে, তেমনি স্বাগতিক ইংল্যান্ডও কিন্তু পরাজিত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে প্রস্তুতি ম্যাচে।
ঠিক তাই, দুটোই ফেভারিট দল। এবারের বিশ্বকাপে সবাই বলছেন ইংল্যান্ড নাম্বার ওয়ান ফেভারিট, দু নম্বরে রেখেছে তারা বিরাট কোহলির ভারতকে, এবং তারা দুজনেই কিন্তু হেরেছে। নিউজিল্যান্ড খুবই দুর্দান্ত দল, যাদের বোলিং এর বিরুদ্ধে ভারতীয় বিখ্যাত ব্যাটিং লাইন ধস নেমেছিল। অন্যদিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, যে অস্ট্রেলিয়াকে কেউ পাত্তা দিচ্ছে না, সেই অস্ট্রেলিয়া কিন্তু ডেভিড ওয়ার্নার এবং স্মিথ যোগ দেওয়ার পর গোটা দলের চেহারাটাই পাল্টে গেছে। কারণ স্মিথ যে কত বড় ক্রিকেটার, তিনি কিন্তু প্র্যাকটিস সেঞ্চুরি করেও সেটা প্রমাণ রেখেছেন। এবং ইংল্যান্ডকে তারা যে হারিয়েছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ইংল্যান্ড যেখানে পাকিস্তানের সাথে প্রতি ম্যাচে 300+ রান করেছিল, এখানে কিন্তু 300 নিচেই তারা 12 রানে হেরেছে। খুব ক্লোজ ম্যাচ ছিল, খুবই এক্সাইটিং ম্যাচ ছিল। ফেভারিট দুটি দল ভারত এবং ইংল্যান্ড, তারা প্রথম প্র্যাকটিস ম্যাচে হেরেছে, ভারত দ্বিতীয় ম্যাচটা খেলবে। খুবই ডার্ক হর্স বলবো না, এবারে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দল বাংলাদেশের বিরুদ্ধে সবাই কিন্তু তাকিয়ে থাকবে ওই ম্যাচের দিকে। কারণ এর আগেও কিন্তু ভারত বাংলাদেশ যখনই খেলা হচ্ছে একটা টান টান উত্তেজনা দেখা যাচ্ছে, লাস্ট বল ডিসাইডিং এরকম হচ্ছে। অতএব এটাও যে খুব একটা সহজ ম্যাচ ভারতের জন্য হবে এটা কিন্তু বলা যায় না, কারণ বাংলাদেশ দুরন্ত প্রতিরোধ করে ভারতের বিরুদ্ধে, এটা আমি জোর দিয়েই বলতে পারি।
নিশ্চয়ই। এবারে ফুটবলের দিকে একটু নজর দিতে চাই। লিওনেল মেসির দল বার্সেলোনা কিন্তু পরাজিত হয়ে ফাইনালে কোপা দেল রে শিরোপা পাবার সুযোগ হারিয়েছে, জিতে গেছে ভ্যালেন্সিয়া।
মেসিকে মন্দ ভাগ্যই বলতে হবে, ম্যাচের আগে তিনি বলেছিলেন তার জীবনের সবচেয়ে ব্যাড ডে ছিল লিভারপুলের কাছে 4 গোলে হেরে ছিটকে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে। তিনি সেটা কাটিয়ে উঠে কোপা দেল রে 7 টাইম শিরোপাটা জয় করতে চান, যেটা বলেছিলেন সেটা কিন্তু মাঠে করে দেখাতে পারেনি। যদিও তিনি একটা গোল করে ব্যবধান কমিয়েছিলেন, কিন্তু বার্সেলোনাকে কিন্তু কোপা দেল রে শিরোপা এনে দিতে পারেনি, যেটা নিয়ে বারবারই বিতর্ক উঠছেন যে মেসি যেদিন অফ থাকেন সেদিনই বার্সেলোনা বিবর্ণ হয়ে যায়। এবং অনেকেই বলছেন মেসি জয়ের জন্য যখন মেসি খেলে জয় বার্সেলোনাকে জয় এনে দিচ্ছেন, তাহলে পরাজয়ের সময় ওই দায় মেসিকেই নিতে হবে। এটা নিয়ে একটা নতুন বিতর্ক দেখা দিয়েছে, এবং এই বিতর্ক সাথে করেই কিন্তু মেসি কোপা আমেরিকায় আর্জেন্টিনার নেতৃত্ব দিতে নামবেন। হয়তো তার জন্য এটা শেষ কোপা আমেরিকা হতে পারে, যে দলকে তিনি একটা ট্রফি এনে দিতে চান আর্জেন্টিনাকে, সেটা কিন্তু ব্রাজিলের মাটিতে খুব একটা সহজ হবে এটা বলা যায় না। অন্যদিকে বায়ার্ন মিউনিখ, যারা লিগ শিরোপার পরেও কিন্তু জার্মান কাপ ফাইনালে লাইপজিগকে 3-0 উড়িয়ে দিয়ে তারা কিন্তু জার্মান কাপও জয় করেছে।
এবারে নজর দেব টেনিসের দিকে। ফ্রেঞ্চ ওপেন শুরু হয়ে গেছে এবং প্রথম রাউন্ডের খেলায় রজার ফেডারার জয়ী হয়েছেন 6-2, 6-4, 6-4। তিনি রোলাঁ গারোর মাঠে পরাজিত করেছেন ফিলিপ চার্টিয়ারকে। অন্যদিকে মেয়েদের গ্রুপে অ্যাঞ্জেলিক কারবার, তিনি পরাজিত হয়েছেন অপ্রত্যাশিতভাবে অ্যানাস্তেজিয়া পোতাপোভার কাছে 6-4, 6-2।
এটি ঠিক রোলাঁ গারোটা শুরুই হয় রাফায়েল নাদালকে ফাইনালে ধরে রেখে ফাইনালের ট্রফিটা নাদালের হাতে উঠবে, এটা কিন্তু প্রায় একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কারণ নাদালের যত গ্র্যান্ডস্ল্যাম ট্রফি তার সিংহভাগই এসেছে রোলাঁ গারো থেকে, ফ্রেঞ্চ ওপেন থেকে। এই যে তার যে ক্লে কোর্টে যে তার আধিপত্য, এটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। তার ফিটনেসের উপরেই সবকিছু নির্ভর করছেন, কারণ মাঝে মাঝে কিন্তু তিনি ইঞ্জুরিতে পড়ছেন। তার যে মেধা সেটা কতটা তুখর সেটা রোলাঁ গারোর এই মাঠ এবং সারা টেনিস দুনিয়া প্রত্যক্ষ করেছে, যে ফ্রেঞ্চ ওপেনে কতটা নিজের সাম্রাজ্য বানিয়ে বছরের পর বছর তিনি সেখানে রাজত্ব করছেন, কোনো প্রতিপক্ষকেই কিন্তু আমল দিচ্ছেন না। মোদ্দা কথা, তার ফিটনেসের উপরে সবকিছু নির্ভর করছে। অন্যদিকে নোভাক জকোভিচ, যিনি নাদালকে এই আসরে চ্যালেঞ্জ জানাতে পারেন, এখন দেখা যে নাদাল কতটা ফিট হয়ে তিনি খেলতে পারেন, তাহলে আরেকটি গ্র্যান্ড স্ল্যাম তার হাতে উঠবে, এটা প্রায় জোর দিয়েই বলা যায়। কারণ টেনিস বিশেষজ্ঞরা ধরেই নিয়েছেন যে প্লে কোর্টের অবিসংবাদিত রাজা বা সম্রাট যদি নাদালকে বলা হয়, তাহলে ফ্রেঞ্চ ওপেনের কোর্টটা তার সাম্রাজ্য বলতেও দ্বিধা নেই।
বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন সময়ে প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দেব ক্রিকেটের খবর। অনেক ধন্যবাদ দিলু খন্দকার।